You're with SBS Radio.
শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সাথে ফোন আলাপে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সাথে কথা বলবো আমরা। জনাব হানিফ, আপনাকে স্বাগত SBS বাংলা অনুষ্ঠানে। কেমন আছেন আপনি?
আমি ভালো আছি এবং আপনার মাধ্যমে SBN বাংলার সকল দর্শক শ্রোতাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
শুরুতে আপনার কাছে জানতে চাবো আপনার দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে, কেমন চলছে আর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বাংলাদেশ আওয়ামী লীগ?
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম জমা দেওয়া হয়েছে এবং তাদের সাক্ষাৎকার হয়েছে এবং এটা যাচাই বাছাই শেষ পর্যায়ে। যেহেতু আওয়ামী লীগ তো বিদ্যুৎ জোট এবং মহাজোট, এর পাশাপাশি নতুন যুক্ত ফ্রন্ট সহ কয়েকটি দল আওয়ামী লীগের সঙ্গে ক্রোধহয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, সেই হিসাবে তাদের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 অথবা 25 তারিখে আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগ সরকার গত 10 বছরের যে উন্নয়ন করেছেন, এটা মানুষের জন্য একটা অনেকটা বিস্ময়কর ব্যাপার ছিল। আমরা চরম দরিদ্র দেশ ছিলাম, সেই চরম দরিদ্র দেশ থেকে আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যমের দেশে উপনীত হয়েছি। 2021 মধ্যে আমরা মধ্যমের দেশে উপনীত হব এবং 2040 মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য আমাদের দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং সেই দিয়ে যাচ্ছি। আমাদের দেশের জনগণ উন্নয়ন এবং অগ্রগতি শান্তির পক্ষে সকলের নৌকামাকে ভোট দিবেন।
এবার আপনার কাছে জানতে চাবো যে প্রার্থী চূড়ান্তের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে?
যে সমস্ত প্রার্থী তারা এলাকায় সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে এবং দলের কর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা আছে এবং তাদের ক্লিন ইমেজ আছে, যার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ নেই, এই ধরনের প্রার্থীকেই আমরা মনে করছি সবচেয়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে।
আচ্ছা, এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন মুখ আসছে কিনা, নাকি জাতীয় ঐক্য ফ্রন্ট আর বিএনপির মোকাবেলায় বর্তমান এমপিদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে?
দেখুন, এটা আসলে কাউন্সিলের মাধ্যমে কোন সংগঠনের কমিটি করা হচ্ছে না, যেখানে নতুন মুখ বা পুরান মুখের একটা বিষয় আসতে পারে। এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সাধারণ জনগণের কাছে ওই নির্বাচন এলাকায় কার গ্রহণযোগ্যতা বেশি, যে নবীন হতে পারে সে প্রবীণ হতে পারে। আমাদের লক্ষ্য একটাই, সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি মনোনয়ন দেওয়া, আমরা সেই লক্ষ্যে বাছাই করছি।
আচ্ছা, যাদের বিরুদ্ধে এরই মধ্যে দুর্নীতি এবং মাদক ব্যবসার অভিযোগ আছে, তারা কি এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থিতা পাবে কিনা?
যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা কেউই এবার আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাবেন না।
সব দলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কতটা আন্তরিক আপনার সরকার? বিরোধী দলের অভিযোগ আছে যে ষড়যন্ত্রমূলক নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছেন আপনারা।
এটা তো বিরোধী দল আসলে সবসময় মিথ্যাচারের রাজনীতি অভ্যস্ত। আমাদের সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণের জন্য কতটা আন্তরিক ছিল সেটা একটা ঘটনার মাধ্যমে বোঝা যায়, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, উনি সকলকে আহ্বান জানিয়েছিলেন এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের জন্য। বিএনপি সহ যে ঐক্য ফ্রন্ট হয়েছে, সেই ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন স্যার, উনি আগ্রহ প্রকাশ করলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে। তাৎক্ষণিক ভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা উনি সকল রাজনৈতিক দলের চিঠি দিয়েছিলেন এবং তার সঙ্গে বৈঠকের জন্য দীর্ঘ বৈঠকে প্রতিটা দলের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে সরকারের আন্তরিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। এরপরে যদি বলেন যে সরকার আন্তরিক নয়, তাহলে এটা একটা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, যেটা বিএনপির পুরানো অভ্যাস।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবি করে আসলেও এবারের নির্বাচনে তারা বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে আসছে, এটাকে কি দলটির রাজনৈতিক পরাজয় বলে মনে করছেন কিনা আপনি?
এখানে রাজনৈতিক জয় পরাজয় হিসেবে আমি দেখতে চাই না। আমরা বারবারই বলেছি যে আমাদের সকলকেই সংবিধানকে সমর্থ রেখে পথ চলতে হবে এবং সংবিধানের মধ্যে থেকেই আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যুক্তি ছিল একটাই, যে নির্বাচন অবশ্যই নির্দিষ্ট হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই নির্বাচনগুলোর পরে প্রত্যেকটি নির্বাচনের পরেই পরাজিত দল তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানান অভিযোগ করেছেন, তারা প্রশ্নবিদ্ধ করেছেন। এর মধ্যে এটা প্রমাণিত যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনও যে বিতর্কের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণিত হয়েছে। তারপরে কেন আমরা অসাংবিধানিক পথে আমরা এদিকে হাঁটতে যাব? আরেকটা বিষয় এখানে উল্লেখ করার মতো, যে বিএনপি দাবি করছেন যে তারা নির্দলীয় ব্যক্তির অধীনে নির্বাচন সরকার গঠন করতে চান। নির্দলীয় ব্যক্তিটাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেজাই তো বহুবার বলেছেন যে বাংলাদেশে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কোন ব্যক্তি নির্দলীয় বা নিরপেক্ষ নেই। নিশ্চয়ই জনগণ দেশের ক্ষমতা পাগল এবং শিশুর হাতে দিতে চাইবে না। স্বাভাবিকভাবে বিএনপির দাবিগুলোর কোন যৌক্তিকতা নেই, যার কারণে সংবিধান সম্মত ভাবে নির্বাচনের কথা আমরা বলেছিলাম এবং বিএনপি পরে নির্বাচনে আসতে বাধ্য হয়েছে।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ আছে যে তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে আওয়ামী লীগ আসলে বিএনপির সাথে জিয়া পরিবারের দূরত্ব তৈরি করতে কাজ করছে, এটা কতটুকু সত্য?
আপনার লক্ষ্য করে দেখবেন যে বিএনপি পক্ষ থেকে গত এক বছর বা দুই বছরে আমরা বলতে পারি তারা প্রতিনিয়ত সুযোগ পেলেই তারা মিডিয়ার সামনে অভিযোগ করেন যে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এদের অভিযোগ করে আসেন। যেদিনকে ঐক্যফ্রন্টের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানির কারণে মামলা হয়েছে বা গ্রেপ্তার হয়েছে এরকম তালিকা উনি দিতে চাইলেন। মির্জা ফখরুল ইসলামকে বলেছেন যে আপনি তালিকা করে আনেন। রাজনৈতিক ভাবে যদি কারোর বিরুদ্ধে হয়রানির জন্য মামলা হয়ে থাকে এটা অবশ্যই আমরা দেখব। উনি তারপরে চার দিন পরে যখন আবার দ্বিতীয়বার সংলাপে গেলেন তখন একটা তালিকা দিয়েছিলেন, সেই তালিকায় মাত্র 1000 জনের গ্রেপ্তারের উনি তালিকা দিতে পেরেছিলেন এবং সেখানে কোনো রাজনৈতিক মামলা ছিল না। বিএনপি যে সমস্ত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তাদের নাশকতার এবং ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগের মামলা ছিল, এগুলো তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি মনে করেন নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদেরকে উনি রক্ষা করবেন সেটা তো সুযোগ নেই। তারেক রহমানের জনপ্রিয়তার কথা বিএনপি কোন লজ্জায় বলে সেটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতেই কিছু কিছু মানুষের কিন্তু অনেক নাম ডাক ছড়ায়। আমরা যদি দেখি যে দাউদ ইব্রাহিম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের দাউদ ইব্রাহিম, সে একজন বড় ক্রিমিনাল বা সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত এবং সে পলাতক আসেনি। এই দাউদ ইব্রাহিমের নাম তো সকলেই জানেন। এখন তারেক রহমান এখন ওই ধরনের একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হয়েছেন, সে আদালত কর্তৃক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। এই আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থাকা, এটাই তো একটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক সেই দলটির জন্য। আমাদের আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে বিএনপি নামক রাজনৈতিক দল সেটা এখন সন্ত্রাসী দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
শেষ প্রশ্নে জনাব হানিফ, আপনার কাছে জানতে চাওয়া যে নির্বাচন বানচালে কোনো আলামত দেখছেন কিনা আপনারা?
আমরা নির্বাচন বানচাল কেউ ষড়যন্ত্র করছে কিনা আমরা সেটা জানি না, তবে আমরা এটুকু বলতে পারি নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। ভবিষ্যতে যদি কেউ ওই ধরনের কোনো চক্রান্তে লিপ্ত হয় তারা আবারও ব্যর্থ হবে, কারণ দেশের জনগণ সন্ত্রাসী নাশমূলক কর্মকাণ্ড পছন্দ করে না এবং জনগণ নির্বাচনকে উৎসব হিসেবে নেয়।
জনাব মাহবুবুল আলম হানিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে।
Hear more stories in your language by visiting sbs.com.au.